আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াপ্রাপ্তগণ। আলহামদুলিল্লাহিল কারীম, এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক পর্বে সে সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করে থাকি যাদের জন্য রসুলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের মোবারকময় জবান দিয়ে দোয়া করেছেন। সৌভাগ্যবান সে সমস্ত ব্যক্তিগণ যারা নবী পাকের দোয়ার ভাগিদার হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আজকে আমরা ইনশাআল্লাহ একজন ব্যক্তির সম্পর্কে শুনবো যার জন্য রসুলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন। আসুন শুরুতে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল বান্দার নিয়তের উপর নির্ভরশীল। ভালো কাজের পূর্বে, নেকির কাজের পূর্বে যত বেশি নিয়ত হবে সাওয়াবের পরিমাণ তত বেশি পাওয়া যাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের ভালো ভালো কিছু নিয়তের কারণে অনেক বান্দাকে জান্নাত দান করবেন। সৌভাগ্যবান সেই ব্যক্তি যারা নেক আমল করার সুযোগ পেয়ে যায়। আর নেক আমল করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক আমাদেরকে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক। দুরুদে পাকের আসুন ফজিলত শ্রবণ করে নিই। মুসনাদে আহমদ নামক কিতাবের পঞ্চম খণ্ডের মধ্যে রয়েছে, হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার সকালে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে আনন্দের প্রভাব ছিল। সাহাবায়ে কেরামগণ এর কারণ জিজ্ঞাসা করলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক বার্তা পাঠিয়েছেন যে হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আমি তার জন্য দশটি নেকি লিপিবদ্ধ করব, তার দশটি গুণাকে ক্ষমা করব, দশটি মর্যাদাকে বৃদ্ধি করব এবং ততটাই রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ, নবী পাক এই ওহী শুনে, এই বার্তা শুনে নবী পাক খুশি হয়ে গেলেন যে দুরুদে পাক পড়ার কারণে আমার উম্মতকে কেমন সম্মান দেওয়া হবে। তাই আমাদের উচিত হচ্ছে দুরুদে পাক পাঠ করা। হর দর্দ কি দাওয়া হে সল্লে আলা মুহাম্মদ, তাওয়িজে হর বালাহে সল্লে আলা মাহমুদ, দুনিয়াতে প্রত্যেক রোগের ঔষধ হচ্ছে সল্লে আলা মাহমুদ, আমার নবী দুরুদ শরীফ। আজকে পেরেশানিতে কে নেই, সমস্যা কার নেই, রিজিকের সমস্যা কার নেই, ঘরোয়া পেরেশানিতে কে নেই, দুনিয়ার সমস্যায় কে ভুগছে না, প্রায় সবাই ভুগছে। তাই আমাদের উচিত হচ্ছে বেশি বেশি দুরুদে পাক পাঠ করা। দুরুদ শরীফ পাঠ করে আমি যে দোয়া করবো ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ভালো ভালো নিয়ত সহকারে দুরুদে পাক পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে যে ব্যক্তি সম্পর্কে আমরা শুনবো, আল্লাহু আকবার, যিনি আমাদের বাচ্চা বাচ্চা যার নাম জানে, ইসলামের মধ্যে যাকে আমিরুল মুমিনিন বলা হয়, রসুলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে দশজন বিশেষ ব্যক্তিকে, দশজন সাহাবায়ে কেরামকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদেরকে আশারে মুবাশশারা বলা হয়। তাদের মধ্যে অন্যতম সেই ব্যক্তি মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে আমরা শুনবো, ওনার জীবনী শুনবো, ওনার জন্য নবী পাকের কী দোয়া ছিল সেটা শুনবো, নবী পাকের প্রতি ওনার ভালোবাসা কেমন ছিল সেটা শুনবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া তার প্রতি কেমন ছিল আমরা সেটাও শুনবো ইনশাআল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন আসুন তার সংক্ষিপ্ত পরিচিতি আমরা শ্রবণ করে নিই। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের চতুর্থ খলিফা, তিনি মক্কাতুল মুকারামায় জন্মগ্রহণ করেন, 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তার আম্মাজান তার নাম হায়দার রাখেন, কিন্তু তার বাবা তার নাম রাখেন আলী। প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহ উপাধিতে ঘোষিত করেন। আসাদুল্লাহ এর অর্থ আল্লাহর সিংহ। মাওলা আলী মুহাজিরিনে আউয়াল, অর্থাৎ প্রথম হিজরতকারী এবং আশারে মুবাশশারা, অর্থাৎ 10 জন সৌভাগ্যবান সাহাবি যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নিয়ে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, তাদের মধ্যে অন্তর্ভুক্ত। বদর, উহুদ ইত্যাদি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। তার বীরত্ব, তার সাহসিকতা খুবই প্রসিদ্ধ ছিল। মুসলমানদের তৃতীয় খলিফা হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের মসনদে আসীন হন। তিনি 4 বছর 8 মাস 9 দিন পর্যন্ত খিলাফতের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেন। 17 কিংবা 19 রমজানের মুবারকে 40 হিজরিতে এক পথভ্রষ্ট খারিজির হামলায় মারাত্মকভাবে আহত হন এবং 21 রমজানের মুবারকে রবিবার রাতে শাহাদাতের সুধা পান করেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার শানে ওই হাদিসসমূহ যেগুলো মুসলমানদের আম্মা জান হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকদেরকে শোনাতেন, আসুন আমরা সেগুলো আমরা শুনে নিই। সুবহানাল্লাহ, অনুরূপভাবে সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তম আলোচনাও হয়ে যাবে এবং মাওলা আলীর আলোচনারও বরকত হয়ে যাবে। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে হযরতে সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আহলে বাইতের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি কে ছিল? বললেন, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাহা। জিজ্ঞাসা করা হলো, আর পুরুষদের মধ্যে কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, তার স্বামী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাহু। তিনি আরও বলেন, আমার জানা মতে এর কারণ হলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু অধিক রোজা পালনকারী, অধিক হারে ইবাদতকারী ছিলেন। প্রিয় ইসলাম ভাইরা, হযরতে মাজা গাফারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন আমি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতে গেলাম। আমি দেখলাম যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে বাইরে বের হলেন এবং আপন গন্তব্যের উদ্দেশ্যে চলে গেলেন। আমি ভিতরে গেলাম, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যেই ছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করেছিলেন, হে আয়েশা, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল পুরুষের মধ্যে আমার নিকট খুবই প্রিয়। হে আয়েশা, আমার সন্তুষ্টির জন্য তার হক সম্পর্কে জানো এবং তাকে সম্মান করো। সুবহানাল্লাহ, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবিয়ে পাকের এই ফরমান। হযরত সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মুখে মাওলা আলীর আরও কথা আমরা শুনি। তিনি বলেন, সাইয়্যিদা ফাতেমা এবং তার স্বামী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় ছিল। নবিয়ে পাকের অনেক কাছের ছিলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাহু। আর কেনই বা হবেন না, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলেন এবং নবিয়ে পাকের কলিজার টুকরা, নবিয়ে পাকের নয়নমণি হাসনাইনে করিমাইনের আম্মাজান মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাহাকে নবিয়ে পাক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। নবিয়ে পাকের দয়ায়, আল্লাহ আকবার, আল্লাহ পাকের অশেষ দয়ায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেই মর্যাদার অধিকারী ছিলেন। আল্লাহ পাক আমাদেরকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মান করা তৌফিক দান করুক। সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম চমৎকার বলেছেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার তো দুনিয়া আখেরাতে এত সম্মান, দুনিয়াবাসীরা যেমনভাবে সূর্যকে দেখে, জান্নাতবাসীরা হযরতে আলীকে দেখবে। আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এত সম্মান দান করেছেন, সম্মান কেন হবেন না? ওনার শ্বশুর যিনি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার স্ত্রী যিনি জান্নাতে রমণীদের সর্দার, ওনার সন্তান যারা জান্নাতে যুবকদের সর্দার, হাসনাইনে করিমা যাদের মাধ্যমে দিন প্রচার হয়েছে, যাদের আওলাদগণের মাধ্যমে সৈয়দ জাদাগণ কাল কেয়ামত অবধি থাকবে, নবিয়ে পাকের আওলাদ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধারার মধ্যে আছে, আল্লাহ হয়, তাহলে ওনার সম্মান কেমন হবে? আল্লাহ তাআলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার যথাযথ সম্মান, অন্তরে মহাব্বত আমাদেরকে রাখার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ইলম ও আমলেও অনেক বড় উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। ইলমের মধ্যে এমনি অনন্য ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, অর্থাৎ আমি জ্ঞানের শহর আর আলী হলো সেই শহরের দরজা। অনুরূপভাবে চরিত্রে কাজকর্মে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার শান ছিল অনন্য। অসংখ্য বৈশিষ্ট্যবালী, অগণিত ভালো গুণ তার পবিত্র জীবনী থেকে আমরা শিক্ষা পাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার অন্যতম বৈশিষ্ট্য যা তিনি নিজে ধারণ করেছিলেন এবং এর শিক্ষাও আমাদেরকে দিতেন, তা হলো আখিরাতের চিন্তা। সুবহানাল্লাহ, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার আখিরাতের চিন্তা ধারণকারী ছিলেন। সর্বদা আখিরাতের সফলতার চিন্তায় চিন্তিত থাকতেন, এর জন্য দোয়া করতে থাকতেন, আখিরাতের চিন্তায় নিমগ্ন হয়ে তিনি ইবাদত করতেন, সারা রাত জাগ্রত থাকতেন, দুনিয়া থেকে দূরে থাকতেন, দুনিয়ার ভালোবাসা থেকে একেবারে বেঁচে থাকতেন এবং দর্স ও বয়ানের মাধ্যমে মানুষদেরকে আখিরাতের প্রস্তুতির দিকে ধাপিত করতেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনের এক উল্লেখযোগ্য দিক বরং শেখ জুনায়দ বাগদাদী রহমতুল্লাহ আলাই বলেন যে, তরিকতের রাস্তায় এবং বিপদ আপদে আখেরাতের কল্যাণের জন্য দুনিয়ার কষ্ট সহ্য করার ব্যাপারে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আমাদের ইমাম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হযরতে দররার রহমতুল্লাহ আলাই বলেন যে, আমি আল্লাহ পাককে সাক্ষী বানিয়ে বলছি, আমি অনেকবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছি, তিনি রাতের অন্ধকারে তার মেহরাবের মধ্যে ভয়ে প্রকম্পিত হয়ে, অর্থাৎ একেবারে ভীত সন্ত্রস্ত অবস্থায় বসতেন, দাড়ি মুবারক ধরতেন এবং এমন অস্থির হতেন যেন তাকে বিষাক্ত সাপ দংশন করেছে। তিনি খুব মারাত্মকভাবে কান্না করতেন এবং অসহায়ভাবে বলে উঠতেন, হে আমার রব, হে আমার রব। এরপর দুনিয়াকে উদ্দেশ্য করে বলতেন, হে দুনিয়া, তুমি আমাকে ধোকায় ফেলতে এসেছ, আমার জন্য সজ্জিত হয়ে এসেছ, দূর হয়ে যাও। তোমার বয়স কম অথচ তোমার বিপদ সহ্য করা সহজ। এরপর হতাশ হয়ে বলতেন, আহ আফসোস, শত কোটি আফসোস, পাথেও সামান্য, সফর অনেক লম্বা আর রাস্তা আতঙ্কে ভরপুর। প্রিয় ইসলাম ভাইরা, ইনি হলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন সেই যার সন্তান জান্নাতি যুবকদের সরদার। তিনি সেই যাকে দেখা ইবাদত। তিনি সেই যার নামে দুনিয়া আখেরাতের বিপদ আপদ দূর হয়। তিনি সেই যার সাদকায় লক্ষ লক্ষ লোক জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তিনি সেই যার ভালোবাসাকে ইমানের আলামতে আখ্যায়িত করা হয়েছে। তিনি সেই যার শানে কোরআনে পাকে আয়াত নাজিল হয়েছে। তিনি সেই যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাই বলতেন। তিনি সেই যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয় বরং অনেকবার জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। বরং তিনি হলেন সেই যার ভালোবাসা জান্নাতের উপলক্ষ হয়ে যায়। কিন্তু ধরন দেখুন, তার অবস্থা দেখুন, তার চিন্তা দেখুন, আখেরাতকে নিয়ে তিনি ব্যস্ত, আখেরাতের অবস্থাকে নিয়ে চিন্তিত, আখেরাতের চিন্তায় ব্যস্ত, রাতের নির্জনে অশ্রু ঝরানোর মধ্যে ব্যস্ত। আফসোস, আজকে আমাদের অবস্থা নাজুক, আমাদের অবস্থা ভয়াবহ, আমাদের অবস্থা খুব করুণ। আজকে যদি আমরা দেখি আমাদের আখেরাতের চিন্তা কেমন হয়, আমাদের আখেরাতের ফিকির কতটুকু হয়, সাহাবায়ে কেরাম মাওলা আলী সহ সমস্ত সাহাবায়ে কেরামের জীবনী দেখে আমরা কবরের ব্যাপারে, আখেরাতের ব্যাপারে এমন কান্না করতেন, এমন ফিকির করতেন, অথচ তারা জান্নাতের মালিক, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারা, তাদের সুপারিশের কারণে উম্মত জান্নাতে যাবে, সে সমস্ত ব্যক্তিরা আখেরাতের কথা চিন্তা করতেন। বলুন আমার আপনার কাছে জান্নাতে যাওয়ার কোন নিশ্চিত আমল রয়েছে? জান্নাতে যাওয়ার জন্য আমাদের কী রয়েছে? জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোন সার্টিফিকেট রয়েছে যেটা আমরা দেখাবো আর জান্নাতের দারোয়ান আমাদের জন্য দরজা খুলে দিবে, আমাদেরকে সুসংবাদ জানানো হবে? এমন আমল তো আমাদের কাছে নেই, এমন ইবাদত তো আমার কাছে নেই। কিন্তু তারপরও দেখা যায় আমাদের আখেরাতের চিন্তা থেকে আমরা অনেক দূরে রয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, দুনিয়া খুবই অকৃতজ্ঞ। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হে লোকেরা, আখেরাত আসছে আর দুনিয়া যাচ্ছে, এই দুইয়ের মধ্যে উভয়ের প্রত্যাশাকারী রয়েছে, তোমরা আখেরাতে প্রত্যাশাকারী হও, দুনিয়ার প্রত্যাশাকারী হয়ো না। নিশ্চয় আজ হলো আমলের দিন, আজকে হিসাব নয় কিন্তু কাল হিসাবের দিন হবে, সেখানে আমল নয়। যে আজকে আমলের দিন, আজকে কাজ করার দিন, এখানে ইবাদত করার দিন, এখানে নেকি করার দিন, এটাই হচ্ছে সময়। তুমি এখানে কাজ করো, এখানে হিসাব হবে না, হিসাব কিয়ামতে হবে। আজকে আমল করতে হবে, আজকে নেকি করতে হবে, আজকে ইবাদত করতে হবে, আজকে আল্লাহকে ভয় করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, দিনের জন্য কাজ করতে হবে। কিন্তু এখানে হিসাব নয়, এখানে প্রতিদান নয়, প্রতিদান আখেরাতের মধ্যে, হিসাব কাল কিয়ামতের ময়দানে, যে ময়দানে আমল করার সুযোগ পাওয়া যাবে না। একটা নেকির জন্য বান্দা তার আপন ভাইয়ের কাছে যাবে, বান্দা তার মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, সন্তান স্ত্রীর কাছে যাবে, সে নিরাশ হয়ে যাবে, ফিরে আসবে, কেউ তাকে চিনবে না, কেউ তাকে পরিচয় দিবে না, কেউ তাকে বলবে না যে নাও আমার থেকে নেকি নাও, না, এই ময়দানে এমন অবস্থা হবে না। সেই ময়দানে আমলই পাওয়া যাবে না, আমল করাও যাবে না, শুধু নিজে যা করেছি সেটার প্রতিদান হবে। তাই আমাদের মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফরমান, আখেরাত আসছে আর দুনিয়া তোমার থেকে চলে যাচ্ছে, অর্থাৎ আখেরাতের কাজ করে তুমি তুমি তোমার কাল কিয়ামতের ময়দানের হিসাবের প্রস্তুতি নিয়ে নাও, আর দুনিয়াকে তুমি বিদায় করে দাও। দুনিয়া থেকে আস না হয় কাল যেতে হবে। এই স্বল্প সময়ে তুমি যত নেকি করতে পারবে, ইবাদত করতে পারবে, সেটাই আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আব্দুর রহমান মুররি রহমতুল্লাহ তাআলা বলেন যে, মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, হে লোকেরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অনুশোচনার ব্যাপারে বলবো না? এটা ওই ব্যক্তির অনুশোচনা যে টাকার উপর টাকা, কিরাতের উপর কিরাত, অর্থাৎ সম্পদের উপর সম্পদ, সম্পদের সম্পদ। দুনিয়াতে সম্পদের কমতি ছিল না, আল্লাহু আকবার, এরা জমা করেছিল। এরপর তার মৃত্যু এসে গেল এবং তার সমস্ত সম্পদ অন্যর উত্তরাধিকারে চলে গেল। প্রিস্তাইম ভাইরা, আসলেই এটা অনেক বড় অনুশোচনার কারণ, যে সম্পদ তো জমা করলো কিন্তু খরচ তো করতে পারলো না। আজকে আমরা দেখি দুনিয়ার বড় বড় টাকাওয়ালা, দুনিয়ার বড় বড় মালদার ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি হাজার লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে রেখে যায়, হাজারো কোটি কোটি টাকা তার বাড়িতে পড়ে থাকে, সিন্ধুকে পড়ে থাকে, ওই ব্যক্তি কবরে চলে যায়। দুনিয়া থেকে এক টাকা তো নিয়ে যেতে পারে না কেউ, কিন্তু আফসোস আরে বিষয়, সে জমা তো করে সেটাকে ভোগও করতে পারে নাই, সেটাকে সে খরচও করতে পারে নাই, কোটি টাকা ইনকাম করেছে। আপনি দেখেন, কোটি টাকা না, হাজারো কোটি টাকা যাদের মালিক, যারা চাইলে ঘন্টার মধ্যে কয়েক কোটি টাকা খরচ করতে পারে, তাদের অবস্থা এমন হয়ে যায় যে মৃত্যুর সময়, আল্লাহু আকবার, মৃত্যুর সময় তারা এই মুখ দিয়ে খাবারও খেতে পারে না, হ্যাঁ, হাত দিয়ে খাবার তুলতে পারে না, নাকে নল লাগিয়ে রাখা হয়, মুখে নল লাগিয়ে রাখা হয়, অক্সিজেনের সাপোর্ট দিয়ে রাখে, লাইফ সাপোর্ট দিয়ে রাখে আইসিইউর মধ্যে, হাজারো মানুষ রয়েছে। এটা তাদের জন্য অনুশোচনা যে আমি যে লক্ষ টাকা ইনকাম করলাম, কোটি কোটি টাকা আমার দৈনিক ইনকাম, সে টাকা আমি খরচ করে যেতে পারলাম না, কিন্তু সেই টাকা আমি খরচ করতে পারতাম আখেরাতের জন্য, যদি আমি সেই টাকা থেকে আমি দুনিয়ার জন্য না করে আমি যদি আখেরাতের জন্য করতাম, মসজিদ বানাতাম, মাদ্রাসা বানাতাম, দাওয়াত ইসলামের দিনের কাজে আমি অংশগ্রহণ করতাম, কোনো না কোনোভাবে নেকির মাধ্যমে আমি যদি আমার এই টাকাকে সম্পদকে যদি আমি ব্যয় করতাম সেটা আমার আখেরাতের জন্য সঞ্চিত হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকেও দিনের ব্যাপারে দিনের ক্ষেত্রে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। হযরত সাইয়েদুনা সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছিলাম, তিনি বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ হে কবরবাসী তোমাদের উপর শান্তি এবং আল্লাহ পাকের রহমত বর্ষণ হোক। এরপর বললেন হে কবরবাসীরা তোমরা তোমাদের সংবাদ বলবে নাকি আমি তোমাদেরকে বলবো? আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা কবর থেকে ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এর আওয়াজ শুনলাম। এরপর একজন বলল হে আমিরুল মুমিনিন আপনি সংবাদ দিন যে আমাদের মৃত্যুর পর কি হলো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শুনে নাও, তোমাদের সম্পদ বন্টন হয়ে গেছে, তোমাদের স্ত্রীরা বিবাহ করে নিয়েছে, তোমাদের সন্তানরা এতিমের অন্তর্ভুক্ত হয়ে গেছে, যে ঘরগুলো তোমরা খুব মজবুতভাবে বানিয়েছ এখন শত্রুরা বসবাস করছে। এবার তোমরা তোমাদের অবস্থা শোনাও। এটা শুনে একটি কবর থেকে আওয়াজ এলো হে আমিরুল মুমিনিন, হে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের কাফনের কাপড় ফেটে টুকরো টুকরো হয়ে গেছে, আমাদের চুল ঝরে পড়ে বিক্ষিপ্ত হয়ে গেছে, আমাদের চামড়া টুকরো টুকরো হয়ে গেছে, আমাদের চোখ গালের মধ্যে নেমে গেছে, আমাদের নাক থেকে পুঁজ প্রবাহিত হচ্ছে, আমরা যা কিছু সামনে প্রেরণ করেছি অর্থাৎ যেমন আমল করেছি আমরা সেটাকেই পেয়েছি, যা কিছু পিছনে রেখে এসেছি তাতে আমরা ক্ষতি হয়েছি। প্রিয় ইসলাম ভাইরা, এই ঘটনা থেকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুউচ্চ মর্যাদা এবং সম্মান আর সোনার শক্তির একটি ঝলক দেখা গেল যে তিনি মৃতদের সাথে তাদের বারজখী অর্থাৎ কবরের জগৎ অবস্থা জিজ্ঞাসা করলেন, উত্তর শুনলেন, তাদেরকে দুনিয়ার অবস্থা জানালেন। নিঃসন্দেহে এটা তার মহান কারামত। এই বর্ণনায় আরও আমাদের জন্য শিক্ষা যে ব্যক্তি দুনিয়ার আকাঙ্ক্ষার ফাঁদে ফেসে আখেরাত থেকে উদাসীন থাকবে, দুনিয়ার চিন্তায় দুনিয়ার আকাঙ্ক্ষায় কবর এবং আখেরাতের ওই মঞ্জিলকে ভুলে যাবে, তার কবর তার জন্য কঠোরতর ঘর হবে, আর ওই দুনিয়ার অহেতুক চিন্তা আকাঙ্ক্ষা তার কোনো কাজে আসবে না। আল্লাহ একবার। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে উপদেশ দিতে গিয়ে বলেন দুটি জিনিসের ভয় করছি, নাম্বার এক দীর্ঘ আশা অর্থাৎ দীর্ঘদিন বেঁচে থাকার আশা করা, আর নাম্বার দুই কুপ্রবৃত্তির অনুসরণ। নিশ্চয় দীর্ঘ আশা আখেরাতকে ভুলে যাওয়ার কারণ এবং কুপ্রবৃত্তি মানুষকে সত্যের পথ থেকে বিপদগামী করে দেয়। এ দুটি বড় অসুস্থতা যা আজ আমাদেরকে ধোকায় ফেলেছে। আমরা মনে করি এখনও জীবন অনেক বাকি, আমরা মনে করি এখনও জীবন অনেক রয়েছে, এখনও আয়াশি করা যাবে, এখনও মানে আরাম আয়েস রয়েছে, এখনও ভোগের সময় রয়েছে, এখন বিলাসিতার সময়, এখন ফ্যাশনের জীবন সময়, এখন আমি মস্তি করে নিই, যা হবে দেখা যাবে, আমি বৃদ্ধ হই নি তারপরে তওবা করবো। অনেকের মন মানসিকতা হয়ে যায়, আমার এখনও বয়স হয় নাই, আমার দাঁড়িয়ে এখনও পাকে নাই, আমার শরীরের হাড় এখনও মজবুত, আমি এখনও কথা বলতে পারি, হজ কখন করবো? শরীরের হাড্ডি যখন কাঁপবে। মানুষ দেখা যায় হাত এরকম কাঁপতে থাকে, এখন যায় নামাজ পড়তে, সে নিজে চলতে পারে না, মানে নিজে পসরা পায়খানা করে সেটাকে মানে পাক পবিত্র হওয়ার যে মাসালা রয়েছে সেটা নিজে পালন করতে পারে না। ওই অবস্থা যে উমরা করার জন্য 80 বছর বয়সে, 70 বছর বয়সে, 65 বছর বয়সে চিন্তা এটা যে শেষ বয়সে গিয়ে তওবা করবো। আরে ভাই, যদি আমি শেষ বয়স যদি আমার এখন হয়ে যায়, যদি আমি আজকে মারা যাই কালকে কেমনে নামাজ পড়বো? আপনি আজকে দেখেন যারা একদিন না এক ঘন্টা পূর্ব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল তাদের মৃত্যু এক ঘন্টা পর হয়ে গেছে, যারা একদিন পূর্ব সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পোস্ট করছিল আগামীকালকে আমি অমুক জায়গায় যাব, আগামীকালকে আমি ঘুরতে যাব, আগামীকালকে শিডিউল এটা আমার, তার শিডিউল কবর হয়ে গেছে, তার শিডিউল আখেরাত হয়ে গেছে, তার মঞ্জিল এখন কবর হয়ে গেছে। আমরা কোন চিন্তায় রয়েছি ভাই? আমাদের চিন্তা শুধু দুনিয়া, আমাদের চিন্তা শুধু দুনিয়া করব, দুনিয়ার কিছু আমার প্রয়োজন রয়েছে, দুনিয়ার কাজ আমার প্রয়োজন রয়েছে, দুনিয়ার টাকা আমার প্রয়োজন রয়েছে। আমরা কি আমাদের আখেরাতকে ভুলে যাচ্ছি? আমরা কি আমাদের কবরকে ভুলে যাচ্ছি? আমরা কি এটা ভুলে গিয়েছি কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ? কবরের মধ্যে এমন এমন কষ্ট, এমন এমন আজাব, এমন এমন বিষয় রয়েছে যেটা আমাদের জন্য অপেক্ষা করছে, যেটা আমাদের দুনিয়ার সকল আরামায়েশকে ভুলিয়ে দিবে। আমরা একটা চিন্তা করি, দুনিয়াতে সাধারণত লাইট চলে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কিছুক্ষণের জন্য যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের ভয় অনুভূত হয়, রাতে আমরা রাত 12টা 1টা 2টায় কোথাও একা একা আমরা যাই না, মনে হয় কেউ পিছনে হাঁটতেছে, অন্ধকার দেখলে নিজের মধ্যে ভয় হয় যে হয়তো কেউ পিছনে আসতেছে, হয়তো জিন্নাতের সমস্যা হবে, হয়তো কোনো সমস্যা হয়ে যেতে পারে। চিন্তা করি কবর তো অন্ধকার হবে, কবর তো অন্ধকার হবে না, সে অন্ধকার ঘরে আমি কীভাবে থাকবো? কবরের প্রথম রাত, শুধু ওই অন্ধকারের মধ্যে এক রাত কবরে থাকার যে কষ্ট, এটা বান্দার দুনিয়ার সকল কষ্টকে ভুলিয়ে দেবে, সকল আরামায়েশকে ভুলিয়ে দেবে। কারো কবরে আজাব হয় না, কিছু হয় না, শুধু নর্মাল কবর। ওই অন্ধকার মধ্যে যদি কেউ একদিন থাকে, দুনিয়া সব আরামায়েশকে ভুলে যাবে। এটার নাম কবর। আল্লাহ পাক আমাদেরকে কবরের আখেরাতের চিন্তা দান করুক। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমরা শুনছি যে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ফিকরে আখেরাত করেছেন, কবরের চিন্তা করেছেন, আখেরাতের চিন্তায় ব্যস্ত ছিলেন, আল্লাহ পাক আমাদেরকেও তেমনইভাবে আখেরাতের চিন্তা করার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাই, আল্লাহ পাক আমাদেরকেও মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জান দান করুক। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার ফয়জা বারাকাত দ্বারা আমাদেরকে ধন্য করুক। আমাদের মধ্যে যেন আখেরাতের চিন্তা চলে আসে, আল্লাহ পাক আমাদেরকেও তেমন তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় হয়ে গিয়েছে এখন আমাদের অনুষ্ঠানের সেই বিশেষ পর্ব, বিশেষ আমাদের সময় যেটাতে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শুনে থাকি ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা শুনবো মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী পাকের কি দোয়া। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়া করেছেন, হে আল্লাহ তাকে সাহায্য করুন এবং তার দ্বারা সাহায্য করুন, তাকে রহম করুন এবং তার মাধ্যমে রহম করুন, তাকে সাহায্য দিন এবং তার দ্বারা সাহায্য দিন। এরপর হাদিসের সূত্রসমূহ উল্লেখ করা আছে যে সহি মুসলিম, সহি ইবনে হিব্বান, মুসনাদে আহমদ, অর্থাৎ এই কিতাবের মধ্যে এই হাদিসে পাক রয়েছে। দোয়ার প্রসঙ্গে আরও কিছু দোয়া রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আরেক জায়গায় দোয়া করেছেন, হে আল্লাহ যে তার বন্ধু হয়ে যায়, অর্থাৎ আলীর বন্ধু হয় আপনি তার বন্ধু হন, আর যে তার শত্রু হয় আপনি তার শত্রু হন। মাওলানা আলীর ব্যাপারে নবী পাকের দোয়া। এজন্য আমাদের মনে করি আমরা মাওলানা আলীকে ভালোবাসি, আমাদের অন্তরে মাওলানা আলীর আলহামদুলিল্লাহ মহাব্বত রয়েছে। বদনসিব সে ব্যক্তি যে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্যান্য সাহাবায়ে কেরামের ব্যাপারে নিজেদের অন্তরের মধ্যে ঘৃণা রাখে, নিজেদের অন্তরে খারাপ ধারণা রাখে। আল্লাহ পাক এমন আকীদা থেকে, এমন মানুষ থেকে আমাদেরকে হেফাজত দান করুক। নাম্বার তিন, নবী পাকের আরেক জায়গায় দোয়া। সুবহানাল্লাহ। নবী পাক দোয়া করেন, হে আল্লাহ তার জিবাকে ধীর করুন এবং তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় রয়েছে, হে আল্লাহ তাকে সঠিক বিচার করার তৌফিক দিন। আল্লাহ আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধ ও কঠিন পরিস্থিতিতে দোয়া করতেন। এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা তুলে দেওয়া হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য এই দোয়া করেন, হে আল্লাহ যে আলীকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন, যে তাকে শত্রু মনে করে আপনিও তাকে অপছন্দ করুন, তাকে আপনার সাহায্য দ্বারা সাহায্য করুন, আর যে তাকে পরিত্যাগ করে আপনি তাকে পরিত্যাগ করুন। এটা নবী পাকের দোয়া। আরও অসংখ্য দোয়া রয়েছে। সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানদের মতো নবী পাক সব প্রতিনিয়ত দোয়া করতেন, নাম ধরে ধরে দোয়া করতেন। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আরও নবী পাকের দোয়া রয়েছে। যদি আমরা বলতেই থাকি আমাদের অনুষ্ঠানের সময় চলে যাবে, কয়েক পর্ব হবে। মাশাআল্লাহ, এত দোয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আল্লাহ পাক মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য নবী পাকের যে দোয়া, সেই দোয়ার কিছু সাদকা যেন আমরাও পেয়ে যাই। এটা থেকে আমাদের জন্য শিক্ষা যে আমাদের উচিত হচ্ছে বেশি বেশি দোয়া করা। অনেক সময় আমরা দোয়া করাতে কৃপণতা করি, আমি দোয়া তো করি, কবুল হোক না হোক কবুল তো আমি করাতে পারবো না, কবুল করার মালিক তো আল্লাহ পাক না, কবুল করার মালিক আমার রব তাআলা। আমার কাজ হচ্ছে আমি দোয়া করি, হয় সেটা দুনিয়াতে পূরণ হবে নাহলে আখিরাতে পূরণ হবে। দুনিয়াতে আমি দোয়া করছি, যদি সেই দোয়াটা আমার আখিরাতের জন্য যদি থেকে যায়, হেফাজতে থাকে, এটা আমার জন্য রয়ে গেল, তো আমি আখিরাতে গিয়ে সেটার উপকার পাচ্ছি, আখিরাতে গিয়ে সেটা আমি পাচ্ছি। তো আমি দুনিয়াতে দোয়া করার কারণে যদি আমার দুনিয়া আখিরাত সুন্দর হয় কেন দোয়া করবো না? আমির আলী সুনত দামাত বারাকাতুম আলিয়াকে দেখে আমরা আমির আলী সুনত নিজের ঘর থেকে মাদানী মুজাকারা আসার যে সময়টা, এই দুই আড়াই মিনিট আমির আলী সুনত ঘর থেকে বের হওয়ার মানের জন্য দোয়া করেন, মাওলা তাকে তুমি মাফ করে দাও, এ ব্যক্তিকে মাগফিরাত দিয়ে দাও, এ ব্যক্তিকে খুশি রাখো। এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের চিন্তা, এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের শিক্ষা, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। আর আমাদের অনুষ্ঠানই এটা, নবী পাকের দোয়া, নবী পাকের দোয়া প্রাপ্তগণ, নবী পাক যাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক আমাদেরকেও বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। দোয়ার মধ্যে এমন শব্দাবলী ব্যবহার করি আমরা যেটা শরীয়ত অনুমোদন দিয়েছে। অনেক সময় মায়াদাল্লাহ এমন শব্দ বলে ফেলে যেটার কারণে কুফরি হয়ে যায়, কুফর হয়ে যায়, শির্ক হয়ে যায়, বান্দা জানে না, বুঝতে পারে না। আল্লাহ পাক এমন শব্দ থেকে আমাদেরকে হেফাজত দান করুক। কিবলা আমির আলী সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়া এবং দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি পুস্তিকা রয়েছে দোয়ার আদব। আমি আপনাকে অনুরোধ করবো আপনি এই পুস্তিকা আমাদের মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন, অথবা প্লে স্টোরের মধ্যে ইসলামিক বুকস লাইব্রেরি, ইসলামিক স্পিচিস আমাদের অ্যাপস রয়েছে, আপনি সেখান থেকেও এই দোয়ার যে পুস্তিকা রয়েছে সেটি সংগ্রহ করতে পারবেন। দোয়ার ব্যাপারে আমরা অনেক ইলমে দিন অর্জন করব। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা শুনেছি, আল্লাহ পাক আমাদেরকে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন আখেরাতের চিন্তা ছিল, আজকের অনুষ্ঠানে আমরা যা শুনেছি আল্লাহ পাক আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে নতুন আরও একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।